হ্যালো এভরিওয়ান, এ স্লাইস অফ ক্রিকেট পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানভি ময়ন। কিছুদিন আগেই সমাপ্ত হলো ICC U19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022-এর আসর। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এই আসরে শিরোপাদয়ের মাধ্যমে পঞ্চমবারের মতো U19 ওয়ার্ল্ড কাপের ট্রফি নিজেদের ঘরে নিয়ে গেল ইন্ডিয়া। এবারের আগের আসরের অর্থাৎ 2020 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের পথচলা এবার থেমে গিয়েছে কোয়ার্টার ফাইনালেই। যেই ভারতকে হারিয়ে 2020 সালে আমরা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলাম, সেই ভারতের কাছে হেরে বিদায় নিতে হয় অনূর্ধ্ব-19 টাইগারদের। সব মিলিয়ে কেমন ছিল এবারের বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের বিশ্বকাপ যাত্রা, সেটি নিয়েই থাকছে আমাদের এবারের পর্ব। আমার সাথে থাকছেন একজন গেস্ট, পুরো পডকাস্টটি শোনার আমন্ত্রণ জানাচ্ছি। এ স্লাইস অফ ক্রিকেট, বাংলায় ক্রিকেট পডকাস্ট। আমার সাথে আজকে গেস্ট হিসাবে জয়েন করেছে আমার ফ্রেন্ড, ক্রিকেটের একজন বড় ফ্যান, ঢাকার মিরপুর সারাপাড়া থেকে আব্দুল্লাহ আল মুইত। তো মুইত, কি অবস্থা? দুর্ভাগ্যবশত তার ফাদার একটু অসুস্থ। তো স্বাগতম আমাদের পডকাস্টে।
ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি ভালো একটা ডিসকাশন হবে আজকে।
তো মুই, এবারের U19 ওয়ার্ল্ড কাপ তো ফলো করা হয়েছে, বাংলাদেশ টিমের ওভারঅল পারফরম্যান্স নিয়ে তোর মূল্যায়ন কি?
আচ্ছা, এবারের ওয়ার্ল্ড কাপ ফলো করা হয়েছে। এবারের ওয়ার্ল্ড কাপ থেকে অনেক বড় এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ টিম এবার অনেক ভালো করবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের টিমের থেকে সেই আশানুরূপ পারফরমেন্সটা দেখতে পারিনি, যেটা আমাদেরকে খুবই হতাশ করেছে। বিশেষত আমরা হয়তো খুব বেশি প্রস্তুতি নিয়ে যেতে পারিনি, গতবারের ব্যাচ যেরকম প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে গেছিল, এবার করোনার কারণে আমরা ওরকম প্রস্তুতি নিতে পারিনি, কিন্তু তবুও আমরা দল থেকে আরেকটু ভালো পারফরমেন্স আশা করেছিলাম। একদম শুরুর ম্যাচ থেকেই, মানে একদম শুরুর ম্যাচে আসলে আমাদের মনটা ভেঙে যায় পারফরমেন্স দেখে। পরের দুই যে ম্যাচ ছিল সেই দুইটা ম্যাচ আসলে আমাদের জেতারই কথা, কানাডার সাথে এবং ইউএ এর সাথে। তো আমরা খুব সহজেই তাদের সাথে জিততে পেরেছি, খুব বেশি কঠিন হয়নি, কিন্তু তারপরেই আমরা শুরু করি দুই ম্যাচ জিতে তিন ম্যাচের মধ্যে, কিন্তু তারপরেই হচ্ছে গিয়ে কোয়ার্টার ফাইনাল আমাদের সাথে, আমাদের গতবারের ফাইনালিস্ট ইন্ডিয়ার সাথে দেখা হয়ে যায়। ইন্ডিয়ার ম্যাচের কথা মনে করলেই আমাদের হচ্ছে গত ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ে যায়। তো সেই রকম একটা ভাইব উত্তেজনায় ম্যাচটা নিয়ে কাজ করছিল। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বোলারদেরকে, আমরা আমাদের ব্যাটসম্যানে আমাদের বোলারদেরকে খুব বেশি রান দিতে পারেনি ডিফেন্ড করার জন্য, যে কারণে হচ্ছে গিয়ে আমরা ইন্ডিয়ার কাছে ফার্স্ট উইকেটে পরাজিত হই।
বিশ্বকাপ আসলেই কিন্তু ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ গুলো খুব জমে উঠে, এবং 2020-এ কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে আমরা প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলাম। তো শ্রোতাদের উদ্দেশ্যে একটা বিষয় জানিয়ে রাখি, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যেহেতু দুই বছর পরপর অনুষ্ঠিত হয় এবং নাম থেকে বুঝতে পাচ্ছেন এই টুর্নামেন্টের একটা বয়সের বিধিনিষেধ থাকে, সে কারণে সাধারণত দেখা যায় এক আসরের টিমের সাথে আরেক আসরের টিমের একটা বড় ব্যবধান বা বড় পার্থক্য থেকে যায়। গতবারের টিম থেকে, চ্যাম্পিয়ন টিম থেকে চারজন প্লেয়ার কিন্তু এবারের স্কোয়াডেও খেলেছেন, প্রান্তিক নরোজ নাবিল, এস এম মেহরাব হাসান, রাকিবুল হাসান যিনি ছিলেন ক্যাপ্টেন এবারের, এবং তানজিম হাসান সাকিব। এ চারজন কিন্তু গতবারের বিশ্বকাপ জয়ী দলে ছিল। তো মুই কন্টিনিউ করো।
আচ্ছা, তো আমি প্রথমে একটা কথা বলবো, যে আমি যে একটা জিনিস অন্যান্য দলের মধ্যে কম দেখি বা আমি প্রেফার করি না, সেটা হচ্ছে U19 ওয়ার্ল্ড কাপ খেলা কোনো প্লেয়ারকে আমি সেকেন্ড টাইম কন্টিনিউ করাতে চাই না। তো পরবর্তী ওয়ার্ল্ড কাপে আমি আবার একটি প্লেয়ারকে খেলানোর পক্ষপাতী না। আমি চাই হচ্ছে গিয়ে পরবর্তী ওয়ার্ল্ড কাপে নতুন কিছু মুখে আমরা প্র্যাকটিস করিয়ে প্লাস হচ্ছে ট্রাই করিয়ে দেখি যে তার কেমন খেলে। অন্যান্য টিম আমার মনে হয় না বাংলাদেশের মতো এত একটি ওয়ার্ল্ড কাপ খেলা সত্ত্বেও পরবর্তী ওয়ার্ল্ড কাপে প্রমোট করে। দেখো, তো গতবারে যারা ছিল তাদের মধ্যে চারজন প্লেয়ার এই টিমেও ছিল, তাদের মধ্যে আমাদের নরোজ প্রান্তিক নাবিলের কাছ থেকে আমাদের অনেক বেশি আশা ছিল টপ অর্ডারে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ গুলোতে আমরা নাবিল থেকে খুব ভালো পারফরমেন্স আসলে পাইনি। বিশেষ করে নাবিল যে 6টি ম্যাচ নাবিল এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই খেলেছে এবং তাদের নাবিলের হাইয়েস্ট স্কোর ছিল সপ্তম স্থান সাউথ আফ্রিকার সাথে 38 রান। তো এছাড়া হচ্ছে আমরা তামিম হোসেন সাকিবকে সাকিবের থেকে ভালো পারফরমেন্স আশা করছি। সাকিব খুব বেশি খারাপও করেনি আসলে, যদিও সে দুটি ম্যাচে সুযোগ পায়নি, বাট যে ম্যাচ গুলো খেলেছে ডিসেন্ট ভালো বোলিং করেছে। কিন্তু কথা হচ্ছে ওভারঅল টিম হিসেবে আমাদের এবারে পারফরমেন্স আসলে খুব বেশি ভালো ছিল না। আমি এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে যে প্লেয়ারের উপর সবচেয়ে বেশি আশা করেছিলাম যে প্লেয়ার থেকে, সে তিনি হচ্ছেন আইচ মোল্লা। তিনি এই ওয়ার্ল্ড কাপের আগে যেই টুর্নামেন্ট গুলো বা যেই সিরিজ গুলো খেলেছিলেন সেখানে তার পারফরমেন্স খুবই ভালো ছিল। তিনি কয়েকটি ম্যাচ জয়ী খেলেছিলেন শ্রীলঙ্কার সাথে, ইভেন 100 করেছিলেন, বাট এই ওয়ার্ল্ড কাপ নামে তার থেকে তার হাইয়েস্ট রান ছিল 20। এটা খুবই দুঃখজনক আসলে, আমরা আইচ মোল্লা থেকে সেরকম পারফরমেন্স দেখতে পারিনি। ওভারঅল এই টুর্নামেন্টে আমাদের বোলাররা মোটামুটি করলো, আমাদের ব্যাটসম্যানরা একেবারে আমাদেরকে হতাশ করেছে, এই কারণে হচ্ছে গিয়ে আমরা আসলে ওয়ার্ল্ড কাপে খুব বেশি দূর যেতে পারিনি।
বোলারদের মধ্যে রাকিবুল হাসানের উপর কিন্তু একটা বাড়তি প্রত্যাশা ছিল, যেহেতু গতবার তিনি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন এবং এবার তাকে ক্যাপ্টেন্সির গুরুদায়িত্বটি দেওয়া হয়েছিল। কিন্তু তার বোলিং থেকে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম সে তুলনায় কিন্তু খুব একটা আউটপুট পাইনি। পুরো টুর্নামেন্টে তার উইকেট সংখ্যা মাত্র 4টি। তিনি পাকিস্তানের বিপক্ষে 2টি উইকেট পেয়েছিলেন, তারা বলার মতো তার তেমন কোনো বোলিং স্পেল ছিল না এই টুর্নামেন্টে। তো আমরা যদি ম্যাচ বাই ম্যাচ দেখি, টুর্নামেন্টের প্রথম ম্যাচ কিন্তু যে কোনো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এবং সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এবার টুর্নামেন্টের শুরুতে একটা বড় ধাক্কা খেয়েছিল ইংল্যান্ডের সাথে। একটি ব্যাটিং কলাপস আমরা দেখতে পাই এবং 97 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আমরা যদি ব্যাটিং পারফরমেন্স দেখি, মাহফিজুল এবং নওরোজ টপ অর্ডারের দুইজন ব্যাটসম্যানই কিন্তু স্ট্যাম্পের অনেক বাইরের বল চেস করতে গিয়ে এজ হয়ে আউট হয়েছিল। তো এ ব্যাপারে তোর কি মনে হয় যে টপ অর্ডারের কাছ থেকে কি আরেকটু দায়িত্বশীল ব্যাটিং আশা করেছিলি?
আচ্ছা, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস বলি। আমরা গতবার আমাদের যে ক্যাপ্টেন, বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী, তাকে আমরা যেভাবে মাঠে তার সরব উপস্থিতিতে পেয়েছি, তার প্লেয়ারদের সাথে কথা বলা, টোটাল ক্যাপ্টেন্সি সুলভ তার থেকে আমরা অনেক কিছুই পেয়েছি। বাট যেটা আমি এবার ভেবেছিলাম যে এবার আমাদের ক্যাপ্টেন হবে নওরোজ মানসিক নাবিল, কিন্তু হয়তো আমাদের টিম ম্যানেজমেন্ট এটা সম্পর্কে আরো ভালো জানেন, তারা সবচেয়ে আরো ভালো করেছিলেন, তারা হয়তো রাকিবুলকে ভালো ক্যাপ্টেন মনে করেছিলেন, ক্যাপ্টেন মনে করেছিলেন। কিন্তু আমি
তারা হয়তো অভিজ্ঞতাটাকে বেশি প্রাধান্য দিয়েছিল
যে আমি ভেবেছি নওরোজ মানসিক নাবিলে ক্যাপ্টেন হবে, কিন্তু রাকিবুলকে ক্যাপ্টেন দেওয়ার পর আমি হয়তো চিন্তা করেছি যে টিম মেন্টালিটি আরো অনেকগুলো দিক চিন্তা করে, তারপর এক্সপিরিয়েন্স এর দিক থেকে চিন্তা করে রাকিবুলকে ক্যাপ্টেন্সি দিয়েছে। কিন্তু আমি যে ম্যাচ গুলো দেখেছি সেই ম্যাচ গুলোতে আমি আসলে মাঠে রাকিবুলের তেমন কোনো সরব উপস্থিতি, বোলিং চিন্তা এমন কোনো কিছু দেখিনি যেটি একটি ক্যাপ্টেন তার প্ল্যান ইউজ করে একটা ম্যাচকে এক জায়গা থেকে মানে দলের পক্ষে একটা ম্যাচ নিয়ে আসতে পারবে, এমন কোন ডিসিশন বা এমন কোন উদ্দীপনা আমরা রাকিবুলের কাছ থেকে পাইনি। উল্টো আমরা নওরোজ মানসিক নাবিল প্লাস আমাদের কিপার থেকে হচ্ছে গিয়ে ভালো রকমের সাউন্ড পেয়েছি মাঠে, যেগুলো আমি আশা করি যে আমাদের প্লেয়ারদেরকে ভালোই উদ্দীপনা জুগিয়েছে। তো এখন যদি আমি প্রথম ম্যাচের ব্যাটিং নিয়ে আসি, টপ অর্ডারের ব্যাটিং, আমি খুব আশা নিয়েই ইংল্যান্ডের সাথে ম্যাচটি দেখতে বসেছিলাম এবং প্রথমেই বাংলাদেশ ব্যাটিং নিয়েছিল। তো আমি যেটা দেখেছি যে ইংল্যান্ডের প্লেয়াররা খুবই প্ল্যান অনুযায়ী বল করেছে এবং তারা একই জিনিস বুঝে গিয়েছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাইরের অফ স্ট্যাম্পের বাইরের বলটা আসলে খুব বেশি ভালো খেলতে পারছিল না, বা তারা দেখছিল প্রথম থেকে অফ স্ট্যাম্পের বাইরে বল করে। আর ইংল্যান্ডের বোলারদের যে প্লাস পয়েন্টটা ছিল সেটা আমরা দেখেছি যে তারা বলটাকে অফ স্ট্যাম্পে ফেলে বের করে নিয়ে যাচ্ছিল বা বাইরে গেলেও তাদের বলে সুইং ছিল। আর আমাদের প্লেয়ারদের কাছ থেকে
দেখেছি বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু সুইং এ বিট হচ্ছিল, বিশেষ করে ইংল্যান্ডের বাহাতি যে ওপেনার বলার ছিল তিনি কিন্তু ইন সুইং আউট সুইং দুটো দিয়ে ব্যাটসম্যানদেরকে মারছিলেন।
তো ওই ম্যাচে আমরা দেখেছি যে জায়গায় দাঁড়িয়ে হচ্ছে গিয়ে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো চার্জ করছিল। তো আমরা নরমালি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ম্যাচ গুলোতে দেখি আসলে খুব বেশি সিনিয়র লেভেলের মতো খুব বেশি রান এখানে হয় না। তো 150 থেকে 190 বা 200 মধ্যে রানই আসলে অনেক ভালো রান আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বলা যায় সবগুলো ম্যাচ যদি আমরা তুলনা করি। তো সেই হিসাবে আমরা শুরু থেকে যে অ্যাপ্রোচটা নিয়েছি সেটি খুবই এগ্রেসিভ অ্যাপ্রোচ ছিল। যেই কারণে হচ্ছে আমাদের উচিত ছিল সময় নিয়ে বল দেখে বল যত পুরনো হবে তত খেলাটা সহজ হবে। আমরা যেটা করেছি যে ইংল্যান্ডের প্লেয়াররা আমাদেরকে ফাঁসতে দিচ্ছে অফ স্টাম্পের বাইরের বল গুলোকে, এবং তারা সুইং করাচ্ছিল, আমরাও জায়গায় দাঁড়িয়ে কোনো প্রকার ফুট মুভমেন্ট না করেই সেই বলগুলো চার্জ করতে গিয়ে আমরা কিপারের কাছে অনেকগুলো ক্যাচ দিয়েছি। এইভাবে আমাদের প্রথম দিকের গুরুত্বপূর্ণ কিছু উইকেট আমরা হারিয়েছি, যেমন নরসন্দিক নাবিল, মাহফিজুল ইসলাম, এদেরকে আমি দেখেছি অফ স্টাম্পের বাইরের বল আমরা জায়গায় দাঁড়িয়ে কোনো প্রকার ফুট মুভমেন্ট ছাড়াই আমরা চার্জ করছি। তো এটা আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে আসলে খুবই হতাশাজনক পারফরমেন্স বলে আমি মনে করি, আর একটু বেটার আমি তাদের আশা করেছিলাম।
টেকনিক্যালি ব্যাটসম্যানদের যত টানার প্রবলেম ছিল তার চেয়ে আমার কাছে মনে হয়েছে তাদের শর্ট সিলেকশনের ব্যাপারটিতে বেশি সমস্যা ছিল। তারা হয়তো উইকেটে এসে সেট হওয়ার চেষ্টাটা তাদের মধ্যে আমি দেখেছি, কিন্তু হঠাৎই একটি বাদে শর্ট সিলেকশন বা একটি বাইরের বল চেস করতে গিয়ে কিন্তু তারা উইকেটটি দিয়ে এসেছিল। এ ধরনের বড় আসরগুলো কিন্তু আসলে তাদের শেখার একটা বড় প্ল্যাটফর্ম, আশা করি তারা এই ভুলগুলো থেকে ভবিষ্যতে শিক্ষা নিবে এবং নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে। তো আমি যেটা বলছিলাম, টুর্নামেন্টের প্রথম ম্যাচ কিন্তু যে কোনো দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, তোর কাছে কি মনে হয় যে প্রথম ম্যাচের এই ব্যাটিং বিপর্যয়টাই পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশকে ভুগিয়েছে, বা মানসিকভাবে বাংলাদেশ দলকে যে ধাক্কাটা দিয়েছিল সেটি পুরো টুর্নামেন্ট জুড়ে দল আর কাটিয়ে উঠতে পারেনি?
হ্যাঁ, আমি অনেকটাই মনে করি যে প্রথম ম্যাচে আমাদের পারফরমেন্স বা আমাদের ব্যাটিং এর যে পারফরমেন্স, এরপর আমরা কোনো ঘুরে দাঁড়াতে পারিনি। তো আমাদের ব্যাটসম্যানদের সবসময় একটা কনফিডেন্স এর অভাব বোধ করেছে, তাদের ব্যাটিং দেখলে আসলে সেই দু একজন বাদে বাকি কারো ব্যাটিং আমরা সেই ধরনের কনফিডেন্স টা দেখতে পারিনি। তো আমি আরো দেখেছি হচ্ছে কি, আমরা যে ম্যাচ গুলো যেমন ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে যে ম্যাচ গুলো, সেই ম্যাচ গুলোতে আমি মনে করি আমরা যদি আরো 50-60 রান বেশি করতাম অবশ্যই আমরা ম্যাচটাকে হয়তো আমাদের বোলাররা আরেকটু সময় পেত বা আরেকটু সুযোগ পেত ম্যাচটিকে নিজেদের দিকে আনার। যেহেতু আমরা ওভারঅল টুর্নামেন্টে মোটামুটি ভালো বোলিং করছি, খুব ভালো বোলিং করিনি, কিন্তু এই মোটামুটি বোলিংটাই হয়তো আমরা আরেকটু ভালো মনে হতো যদি আমাদের বোলাররা আরো বেশি পুঁজি পেত ডিফেন্ড করার জন্য। প্রথম ম্যাচের পরেই আসলে আমি খুব হতাশ ছিলাম। আমার মনে হয় আমরা পুরো টুর্নামেন্টের শেষের ম্যাচটি বাদে আর কোনো ম্যাচেই সেরকম বলার মতো ব্যাটিং করতে পারিনি খুব ভালো। যদিও কানাডা আর UAE এর ম্যাচে তাদের বিপক্ষে আমাদের জয়টা অবধারিত ছিল, সেখানেও আমরা আসলে 3 উইকেট হারিয়ে ফেলেছি 120 বা 125 বা 130 এরকম রান করতে। তো আমি যদি বলবো সাউথ আফ্রিকার ম্যাচটি বাদে আমরা খুব ভালো ব্যাটিং দেখিনি, তো প্রথম ম্যাচের প্রভাব অবশ্যই আছে এবং ব্যাটসম্যানদের কনফিডেন্স এর কিছু অভাব ছিল। এবং পুরো টুর্নামেন্টের পরে আমার যে আফসোসটি হয়েছে যে আরো কিছু রান যদি আমরা করতে পারতাম আমরা হয়তো আরো 2-1 ম্যাচ বেশি জিততে পারতাম, যেটি আমাদের এই টিমের প্লেয়ারদেরকে আর একটু বেশি কনফিডেন্স দিত আর কি।
প্রথম ম্যাচের পরে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল, এবং প্রথম ম্যাচে হারের পর যে ধাক্কাটা সেটি কিন্তু কাটিয়ে ওঠার জন্য দুটি জয় বাংলাদেশ পেয়েছিল। যে মোমেন্টামটা ধরে রাখতে পারলে হয়তো টুর্নামেন্টে আরো অনেক দূর এগিয়ে যেত। তবে এক্ষেত্রে বাংলাদেশের দুর্ভাগ্যই বলবো আমি যে কোয়ার্টার ফাইনালেই সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধেই আমাদের মোকাবেলা করতে হয়। সো ইন্ডিয়ার সাথে ম্যাচটি নিয়ে তোর মতামত কি?
ইন্ডিয়ার সাথে ম্যাচে আমরা প্রথমেই ব্যাটিং করেছিলাম, তো সেই ব্যাটিং কি ম্যাচের মতোই আসলে আমাকে খুব বেশি খুশি করতে পারেনি।
শ্রোতাদের উদ্দেশ্যে বলি, ইন্ডিয়া ম্যাচের আমি যদি একটা শর্ট সামারি দেই, টসে জিতে ইন্ডিয়া বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ইনিংসের শুরুতেই ইন্ডিয়ার লেফট হ্যান্ডেড পেসার রাবি কুমারের একটা বিধ্বংসী স্পেল আমরা দেখতে পাই। তার লেট সুইং এ বারবার ব্যাটসম্যানরা পরাস্ত হচ্ছিল এবং 14 রানের মধ্যেই বাংলাদেশ 3 উইকেট হারিয়ে ফেলে। সে জায়গা থেকে কিছুটা রিকভার করার একটা চেষ্টা যখন দেখা যাচ্ছিল তখনই কিন্তু আমরা উইকেট কিপার ব্যাটসম্যান ফাহিমের কাছ থেকে একটা বাজে শট দেখতে পাই, তিনি রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন আইস মোল্লা, যার কথা তুই শুরুতে বলছিলি, এবং দুর্ভাগ্যজনকভাবে ওই ম্যাচে তিনি রান আউট হয়ে যান। 48 বল খেলে তিনি 17 রান করেছিলেন, তাকে ক্রিজে মোটামুটি সেট বলে মনে হচ্ছিল আমার। ওই রান আউটটাও কিন্তু ম্যাচের মোমেন্টামটাকে পুরোপুরি ইন্ডিয়ার দিকে নিয়ে যায়।
তো আমি ম্যাচটা দেখে আমাদের এটা মনে হয়েছে যে আমাদের আমাদের ব্যাটসম্যানরা ইন্ডিয়ার রবির সুইং এ পরাস্ত হচ্ছিল বারবার। আমরা দেখছিলাম ব্যাটসম্যানরা যখনই আউট হয়ে যাচ্ছিল, ব্যাটসম্যানরা জায়গায় দাঁড়িয়ে হচ্ছে অফ স্টাম্পের বাইরের বল নেগোশিয়েট করতে চাচ্ছিল।
এখানে আমি একটু অ্যাড করতে চাই, রবি কুমারের কাছ থেকে নতুন বলে আমরা একটু লেট সুইং দেখছিলাম। তোর কাছে কি মনে হয়েছিল যে কন্ডিশনটা ব্যাটিং করার জন্য খুবই টাফ ছিল?
আমার কাছে এমন মনে হয়নি, কন্ডিশনটি ব্যাটিং করার জন্য খুবই টাফ ছিল। আমরা আমাদের হয়তো প্রথম 10 ওভার যদি আমরা দেখে খেলতাম আর আমরা একটু স্ট্রেট ব্যাটে খেলতাম, তাহলে হয়তো আমরা এই প্রথম দিকে যে সুইং, এটা আসলে সব ধরনের পিচের মোটামুটি হালকা সুইং থাকে, তো এটা আমরা এড়িয়ে যেতে পারতাম যদি প্রথম 10 ওভার বা 15 ওভার আমরা একটু দেখে খেলতাম। এই ভুলগুলো আসলে আমাদের সব ব্যাটসম্যানরাই করেছে। আরো একটা জিনিস দেখতে পেরেছি যে 3 নম্বর উইকেট পড়ে যাওয়ার পর তখন মাত্র 15তম ওভার চলছিল, সেই অবস্থায় দলের এই বিপদের অবস্থায় আমাদের ব্যাটসম্যানদেরকে আমরা রিভার্স সুইপ পর্যন্ত খেলতে দেখছি, যেটি খুবই হতাশাজনক ছিল। আমাদের এমন কোন প্রয়োজন তখন ছিল না যে আমাদেরকে তখন রিভার্স সুইপ খেলতে হবে, আমাদের তখন প্রায় ইনিংস এর 60% ওভারই তখনই বাকি ছিল, তো আমরা তখন আরেকটু দেখে খেলতে পারতাম। আমাদের তো ইনিশিয়ালি প্রতিটা ব্যাটসম্যানেরই পারফরমেন্স আমার কাছে খুবই হতাশাজনক লেগেছে, তো তবুও শেষের দিকের ব্যাটসম্যানদের কিছুটা দৃঢ়তায় আমরা 100 পার করতে সমর্থ হই, কিন্তু এটি আসলে মোটেও আসলে আশানুরূপ ছিল না। আর তুই যে রান আউটের কথা বলতেছিলি, সেটি আসলে খুবই দুঃখজনক ছিল আমাদের টিমের জন্য। আইচ মোল্লা মেহরাবের মধ্যে একটি ভুল বোঝাবুঝিতে আমাদের আইচ মোল্লা আউট হয়ে যায়, তো এই আর কি।
এবং ওই ম্যাচে আসলে বোলারদেরও তেমন কিছু করার সুযোগ আসলে ছিল না বলে আমি মনে করি, কারণ পুরো টুর্নামেন্টে আমরা ইন্ডিয়া দলের যে ব্যাটিং লাইন আপ দেখেছি তাদের বিরুদ্ধে অন্তত স্কোর বোর্ডে 200 রানের মতো রান না থাকলে আসলে ডিফেন্ড করাটা খুবই টাফ। যদিও ফার্স্ট ওভারেই তানজিম সাকিব একটা উইকেট পেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি এত কম রান নিয়ে এবারের ইন্ডিয়া দলকে থামিয়ে রাখা কিন্তু আসলে খুব দুঃসাধ্য ব্যাপার ছিল। আমরা কিন্তু টুর্নামেন্টে আরো 2টি ম্যাচ খেলি, পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ এবং সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও কিন্তু আমাদের আবারও ব্যাটসম্যানদের ব্যর্থতা লক্ষ্য করি।
তো আমি যেটা দেখেছি যে আমাদের ইন্ডিয়ার ম্যাচের পরে আরো 2টি ম্যাচ ছিল, তো সেই ম্যাচ গুলোতে আমাদের একজন ব্যাটসম্যান আরিফুল ইসলাম খুবই অসাধারণ 2টি ইনিংস খেলেছিলেন। আমি বলবো একাই খেলেছিলেন পাকিস্তানের ম্যাচে, তিনি একা 100 করেছিলেন আর অন্য কোনো ব্যাটসম্যান নিয়ে 15-র বেশি করতে পারেননি। তো সেই ম্যাচে আমি দেখেছি টেলেন্দারকে নিয়ে আরিফুল ইসলাম খুব ভালো হিট করছিলেন, একপাশে টেলেন্দারকে রেখে, এবং আরিফুল ইসলামের সেই হিট গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি দেখছিলাম তিনি বলের লাইনে এসে বলের একদম নিচ থেকে যেই হিট গুলো খেলছিলেন সেগুলো হচ্ছে গিয়ে অনেকগুলো সুন্দর দৃষ্টিনন্দন 6-4 আমরা তখন তার কাছ থেকে দেখতে পেরেছি। যদিও ওভারঅল টিম পারফরমেন্স ভালো না থেকে আমরা খুব বেশি রান করতে পারিনি, এবং আমাদের বোলারদেরও আসলে খুব বেশি কিছু করার ছিল না, খুবই কম রানের টার্গেট ছিল, যে কারণে পাকিস্তান যখন জবাব দিতে নামে তারা
পাকিস্তানকে আমরা 176 রানের টার্গেট দিয়েছিলাম এবং তারা কিন্তু ওপেনিং দুটিতেই 76 রানের একটি পার্টনারশিপ করে, ম্যাচটি আসলে সেখানে বের হয়ে যায়।
তারা আসলে আমাদেরকে কাউন্টার অ্যাটাক করেছিল, খুব ক্লিন শীট করছিল, খুব তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করছিল, আমাদেরকে ব্যাক ফুটে ফেলে যাওয়ার চেষ্টা করেছিল, এবং তারা যে প্ল্যানে আসলে সেই কাজটি করছিল সেটিকে তারা সমর্থ হয় আর কি পাকিস্তানের ম্যাচে। আর এরপর যদি সাউথ আফ্রিকার ম্যাচে বলি, তো আমার মনে হয় এই পুরো টুর্নামেন্টে আমরা যদি কোনো একটা ম্যাচে আমরা ভালো ব্যাটিং করে থাকি সেটা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটিতে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ম্যাচে কিন্তু আমাদের বোলিংটা আগের ম্যাচগুলোর মতো ততটা ভালো হয়নি। আসলে একটা ম্যাচ জেতার জন্য কিন্তু পুরো দলকে একটা ইউনিট হিসাবে খেলতে হয়, সেখানে বোলিং ব্যাটিং ফিল্ডিং 3 ইউনিটে ভালো না করলে কিন্তু রেজাল্ট বের করে আনাটা টাফ। তো আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে যেটা দেখলাম যে ব্যাটসম্যানদের ব্যর্থতা, এবং শেষ ম্যাচে ব্যাটসম্যানরা যখন বোর্ডে কিছু রান তুললো, কিছু বলতে ভালোই রান করেছিল,
292 রানের টার্গেট ছিল,
কিন্তু ওই ম্যাচে আবার বোলাররা ব্যর্থ হলো।
ওই ম্যাচটি সাউথ আফ্রিকার সাথে আসলে ম্যাচটি আমরা বিবি বেবি এবি নামে যাকে আমরা এখন চিনি ট্রেভিস, তার কাছে তার এক বিদ্ধ সেই ইনিংস
138 বলে 138
138 রানের ইনিংসে আমরা হচ্ছে আসলে ওই ম্যাচটি হেরে যাই। তো আমরা দুর্ভাগ্যজনক আমরা কোনো ম্যাচেই হচ্ছে গিয়ে তিনটি ডিপার্টমেন্টে ভালো করতে পারিনি, যে কারণে হয়তো আমরা আমাদের আশানুরূপ পারফরমেন্সটি পাইনি আর কি। আমি অন্তত ভেবেছিলাম সাউথ আফ্রিকার ম্যাচে যখন আমরা 292 রানের টার্গেট দিয়েছি, আমি ভেবেছিলাম এই ম্যাচটি হয়তো আমরা জিততে পারবো, কারণ আগের সব ম্যাচেই আমরা যেরকম বলিং করেছি ওই ওরকম বলিং আসলে 292 রান চেস করার জন্য যথেষ্ট। কিন্তু ওই ম্যাচে আমাদের আশানুরূপ বোলিং দেখিনি এবং ব্রেভিস এর অসাধারণ একটি ইনিংস, আমার কাছে মনে হচ্ছিল যে এবি ডি ভিলিয়ার্স হয়তো খেলছিল ওই ম্যাচে, তার উপর এবি ডি ফল করেছিল, সেই কারণে তার ব্যাটিং স্টাইল সবকিছুই আসলে এবি ডি ভিলিয়ার্স অনেক মিলে যায়। তো তার পারফরমেন্সেই তার কাছে মূলত আমাদের বলারদের আত্মসমর্পণের কারণে আমরা হেরেছি।
তো মুই ব্যর্থতার মাঝখানেও আমরা যদি ইতিবাচক দিক দেখি এই টুর্নামেন্ট থেকে, যদিও আমরা প্রত্যাশা অনুযায়ী ফল পাইনি, তারপরও আমরা যদি কিছু পজিটিভ দিক দেখি তাহলে কোন দিকগুলোকে তুই পজিটিভ দিক বলবি?
প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের গত 2 বছর ধরে দেখছি বা গত 3-4 বছর ধরে দেখছি যে আন্ডার-19 টিমের প্লেয়ারদের ফিটনেস লেভেল এবং তাদের ফিল্ডিং, যেহেতু তাদের ফিটনেস লেভেলটি খুবই ভালো, আমাদের যিনি আন্ডার-19 টিমের যিনি ট্রেনার তো তার যে অমানসিক পরিশ্রমের কারণে প্লেয়ারদের ডেডিকেশনের ফলে তাদের ফিটনেস লেভেল এখন উন্নত লেভেলে আছে। এই উন্নত ফিটনেস লেভেলের কারণে হচ্ছে আমরা মাঠে তাদের থেকে ভালো খুবই ভালো ফিল্ডিং দেখতে পাই, খুব ভালো কয়েকটি ক্যাচ আমরা দেখেছি। তো এই জিনিসটিকে আমি গত 4 বছরের একটা পজিটিভ দিক বলবো এই প্লেয়ারদের কাছ থেকে, কারণ পরবর্তী লেভেলে আসলে ফিটনেস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আর ক্রিকেট ম্যাচে ফিলিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটি একটি পজিটিভ দিক হিসেবে আমি বলবো।
আমরা কিন্তু ব্যাটিং বোলিং এর ব্যর্থতার কথা বলেছি, একটা বিষয় কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়েই বাংলাদেশ দল ধারাবাহিক ছিল এবং সেটি হলো ফিল্ডিং। তৃতীয় ম্যাচে আরব আমিরাতের সাথে বাংলাদেশ কিন্তু 8টি ক্যাচ ধরে পুরো ম্যাচে, অর্থাৎ তাদের 10 উইকেটের 8 জন ব্যাটারি ক্যাচ আউটে আউট হয়। পুরো টুর্নামেন্টে আমরা কিন্তু কয়েকটি ভালো ক্যাচ দেখেছি, খুবই দুর্দান্ত ক্যাচ। যেমন আমি যদি উল্লেখ করি আরব আমিরাতের সাথে নাবিলের একটি দুর্দান্ত ক্যাচ ছিল পয়েন্টে, একেবারে শূন্যে ঝাঁপিয়ে পড়ে, একটি অসাধারণ ক্যাচ। এরপর পঞ্চম ম্যাচে আমরা ক্যাপ্টেন রাকিবুলের কাছ থেকে একটি সুন্দর ক্যাচ দেখি, নিজের বলেই তিনি বাম পাশে ঝাঁপিয়ে পড়ে একটি সুন্দর ক্যাচ ধরেন। এছাড়া পুরো টুর্নামেন্টে কিন্তু হাই ক্যাচ বলি বা গ্রাউন্ড ফিল্ডিং বলি বাংলাদেশ টিম কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে ফিল্ডিং ইউনিট হিসেবে।
হ্যাঁ, গত বিশ্বকাপ থেকে দেখছি যে বাংলাদেশ টিম ফিটনেস লেভেল খুবই ভালো, সেই জন্য তাদের ফিল্ডিং এ আসলে খুব উন্নতি আমি লক্ষ্য করতে পারছি। এই পুরো টুর্নামেন্টে আমরা মোটামুটি ভালোই ফিল্ডিং করেছি, অনেকগুলো ক্যাচ নিয়েছি, ভালো কিছু থ্রো আমরা দেখেছি, ডিএফ থ্রো দেখেছি। এটাকে আমি পজিটিভ পয়েন্ট হিসেবে বলবো। আরো যদি পজিটিভ পয়েন্ট আমি বলি তো এর মধ্যে কি হচ্ছে, আমাদের ব্যাটসম্যান আরিফুল ইসলামের দুটি অনবদ্য ইনিংস, পরপর 2 ম্যাচে তিনি অসাধারণ দুটি ইনিংস খেলেছেন পাকিস্তানের বিপক্ষে 119/100, যেটি দলের প্রায় 75% রানই তিনি একাই করেছেন, এবং আরেকটি ম্যাচে সাউথ আফ্রিকার ম্যাচেও তিনি 103/102 রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। তার যে হিটিং অ্যাবিলিটি আমি দেখেছি যে আন্ডার-19 টুর্নামেন্টের ম্যাচগুলোতে আসলে বাউন্ডারিটা সিনিয়র লেভেলের মতো থাকে না, অত বড় থাকে না, তবু আমি আরিফুলের কাছ থেকে যে 6 গুলো দেখেছি সেগুলো দেখে মনে হয়েছে যে কোনো এসে সেগুলো 6 হয়ে যেত, বড় বড় আমরা 6 আরিফুল থেকে দেখেছি। তো একদম টিম সিটার হিসাবে বা একজন মিডল ইনিংসে ইনিংস মেরামতের জন্য বা একটি বড় স্কোর করার জন্য আরিফুল ইসলামের ব্যাটিংটা পরবর্তীতে বাংলাদেশ সিনিয়র টিম বা সিনিয়র লেভেলে অনেক হেল্প করবে, তো এইটা একটা পজিটিভ দিক ছিল।
আরিফুল ইসলাম কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওপেনিং করেছিল ইংল্যান্ডের সাথে, সে ম্যাচে তিনি 4 রানে আউট হয়ে যান। টুর্নামেন্টের পরের 2 ম্যাচে তিনি ব্যাটিং এ নামেননি, ইন্ডিয়ার সাথেও তিনি আসলে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তবে টুর্নামেন্টের শেষ 2 ম্যাচে পরপর 2টি সেঞ্চুরি করে কিন্তু বাংলাদেশ দলের পুরো আলোটাই নিজের উপর কেড়ে নিয়েছিলেন তিনি। পাকিস্তানের সাথে তিনি 119/100 করেছিলেন 5 নম্বরে নেমে, এবং বাংলাদেশের টুর্নামেন্টের শেষ ম্যাচ অর্থাৎ সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি 103/102 রান করেন 2 ডাউনে নেমে।
এরপর যদি আমি আরেকটি পজিটিভ দিক বলি সেটি হচ্ছে আমাদের বলার দীপন মন্ডলের বোলিং, পুরো টুর্নামেন্টে তিনি অসাধারণ বোলিং করেছেন, টিমের হয়ে তিনি একাই বোলিং টিমকে লিড দিয়েছেন। আমি যদি বলি তিনি পুরো টুর্নামেন্টে 14টি উইকেট পেয়েছেন পুরো টুর্নামেন্ট মিলিয়ে, এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের যেই সেরা 11 ছিল বাংলাদেশ টিম থেকে তিনি একাই সেই টিমের জায়গা করে নিয়েছেন একজন পিস বোলার হিসেবে। তো এটি আরেকটি পজিটিভ দিক আমি বলতে পারি যে আমাদের জুনিয়র লেভেলে হচ্ছে গিয়ে ভালো ভালো পিচ বোলাররা আসছেন এবং তারা পারফর্ম করছেন নিয়মিত ভাবে।
রিপন মন্ডলের পারফরমেন্স নিয়ে একটা মজার তথ্য দেই, এই টুর্নামেন্টে তিনি কিন্তু বাংলাদেশ দলের একমাত্র ব্যাটসম্যান ছিলেন যিনি পুরো টুর্নামেন্টে কখনো আউট হননি। তিনি প্রথম ম্যাচে যখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বিশাল ধস নামে তখন তিনি 33 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন এবং লাস্ট উইকের দুটিতে 46 রানের পার্টনারশিপের কারণেই কিন্তু বাংলাদেশ 97 রান করতে পেরেছিল। টুর্নামেন্টের শেষ 3 ম্যাচও তিনি কিন্তু অপরাজিত ছিলেন, অর্থাৎ বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটসম্যান যিনি পুরো টুর্নামেন্টে সবগুলো ম্যাচ খেলে কোনো ম্যাচ আউট হননি।
এর মধ্যে হচ্ছে 2টি ম্যাচ কানাডা এবং সংযুক্ত আরব আমিরের সাথে, যেহেতু আমরা খুবই কনভিনসিং উইন পেয়েছি, তো সেই ম্যাচ গুলোতে আসলে রিপন মণ্ডলের ব্যাট করতে নামা লাগেনি, বাট যেসব ম্যাচে তিনি ব্যাট করতে নেমেছেন সেইসব ম্যাচে আসলে তিনি আউট হননি এবং 2টি ম্যাচে তিনি অসাধারণ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি 41 বলে 33 রানের কিপিং খেলেছিলেন, যেই কারণে আমাদের টিমটা মোটামুটি খুবই আসলে আমাদেরকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে আমি বলবো। আর সাউথ আফ্রিকার বিপক্ষে লাস্টে 11 বলে 14 রানের একটি ইনিংস খেলেছেন রিপন মণ্ডল। তো ওভারঅল তাকে আমরা একজন বোলিং অলরাউন্ডার হিসাবেও কাউন্ট করতে পারি, সেই হিসাবে তার পারফরমেন্স ভালো ছিল।
বাংলাদেশ দলের সবচেয়ে সফল বোলারও ছিলেন তিনি পুরো টুর্নামেন্টে। বোলিং ইউনিটে কিন্তু তানজিম সাকিবের উপর একটা আলাদা নজর ছিল আমার, আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, পাশাপাশি পেস বোলার হিসাবে তার হাইট বা পেস সবকিছু মিলিয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং ইউনিটের একটি তুরুপের তাস হতে পারতেন তিনি, যদিও পারফরমেন্স কিন্তু ততটা আশানুরূপ করতে পারেননি। এবং আমি যেটা শুরুতে বলছিলাম, আমাদের ক্যাপ্টেন বাহাতি স্পিনার রাকিবুল হাসানের পারফরমেন্স কিন্তু আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে। আপনি যখন একটি টিমের ক্যাপ্টেন্সি করবেন তখন কিন্তু আপনাকে নিজ পারফরমেন্স দিয়েই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, সেই ব্যাপারটাও কিন্তু তার পারফরমেন্সে বাংলাদেশ দল পুরো টুর্নামেন্ট জুড়েই তার কাছ থেকে যেই সার্ভিসটা আমরা আশা করেছিলাম সেটি পাইনি।
আমি খুবই হতাশ হয়েছি আসলে আমাদের ক্যাপ্টেন্সের পারফরমেন্সে। আমরা ক্যাপ্টেন হিসেবে রাকিবুল হাসানের থেকে ব্যাটিং প্লাস বোলিং দুই থেকে মোটামুটি আমরা একটা পারফরমেন্স আশা করি, কিন্তু সেদিক থেকে দেখেছি রাকিবুল হাসান পুরো টুর্নামেন্টে 4 ম্যাচ ব্যাটিং করেছেন এবং সেই 4 ম্যাচের মধ্যে তিনি 3 ম্যাচে 0 রান আউট হয়েছেন এবং 1 ম্যাচে 7 রান করেছেন। তো পুরো টুর্নামেন্টে 4টি ম্যাচ খেলে তিনি আসলে টোটাল 10টি রানও করতে পারেনি। আর দলের একজন সিনিয়র প্লেয়ার বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে যদি আমি বলি, তাহলে রাকিবুল হাসান থেকে আমি আরেকটু ভালো বোলিং পারফরমেন্স আশা করেছিলাম। তো সেদিক থেকে আসলে আমরা একজন দলের সেরা বোলার হিসেবে তার কাছ থেকে প্রতি ম্যাচে মোটামুটি যে বোলিংটি আশা করছিলাম সেরকম বোলিং পারফরমেন্সই আসলে আমরা তার থেকে পাইনি। শুধুমাত্র পাকিস্তানের সাথে ম্যাচে আমরা যদি বলি, তাহলে তিনি 10 ওভারে 28 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন, সেই বোলিং পারফরমেন্স থেকে আমরা মোটামুটি ভালো বলতে পারি। বাট অন্যান্য ম্যাচ গুলো তার সময় ক্যাপ্টেন হিসাবে আর দলের ওয়ান অফ দ্য কি বোলার হিসাবে রাকিবুল হাসান আমাদেরকে অহতাশ করেছেন।
সব মিলিয়ে বলা যায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যেমন একটা দলের তরুণ প্লেয়ারদের বা পাইপলাইনে কি ধরনের প্রতিভা আছে সে সম্পর্কে একটি ভালো ধারণা দেয়, তেমনি ভাবে তাদের পারফরমেন্স দিয়েও কিন্তু আসলে আলটিমেটলি জাজ করা যাবে না যে ভবিষ্যতে জাতীয় দলে তারা কেমন সার্ভিস দিবে, কেননা তারা এখনো তাদের ক্যারিয়ারের একেবারেই শুরুর পর্যায়ে, তাদের এখনো অনেক কিছু উন্নতি করার সুযোগ রয়েছে। সুতরাং পুরো বিষয়টাকে আমি আসলে এভাবে দেখি যে এই ধরনের টুর্নামেন্ট তরুণদের জন্য অভিজ্ঞতা অর্জনের একটা বড় সুযোগ এবং আমরা আশা করব আমাদের পারফরমেন্স যেমনই হোক, যেহেতু আমরা গতবারের চ্যাম্পিয়ন ছিলাম সেই হিসাবে হয়তো এবারে টিমের কাছ থেকে আমাদের প্রত্যাশাটাও একটু বেশি ছিল, যাই হোক প্রত্যাশা পূরণ করতে পারেনি দল, তবে আমরা আশা করব ভবিষ্যতে এই প্লেয়ারগুলো যাতে নিজেদের স্কিল নিয়ে খেলা নিয়ে কাজ করে জাতীয় দলের জন্য অ্যাসেট হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। তো মুই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে একটু বাইরে এসে আমি যদি একজন ফ্যান হিসাবে বাংলাদেশ জাতীয় দলের কাছে তোর প্রত্যাশা কি সে বিষয়ে যদি জানতে চাই।
বাংলাদেশ জাতীয় দল নিয়ে বলতে, আগামী এবছরই হচ্ছে গিয়ে আমাদের একটি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ায় হবে এবং সামনেই আমাদের আফগানিস্তান সিরিজ হচ্ছে। গতকালই আমাদের আফগানিস্তান সিরিজে দল দিয়েছে এবং যেখানে 4 জন নতুন মুখ আমরা দেখেছি, আমি যদি জাতীয় দল নিয়ে বলি, যে এই বছর আমাদের যেহেতু গত বছরের টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরমেন্স খুবই হতাশাজনক ছিল, আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিতে পারিনি, সেরকম পারফরমেন্স করতে পারিনি। তো এই বছরের 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ যদি অস্ট্রেলিয়ায় হবে, তো এই বিশ্বকাপে আমি আশা করছি আমাদের প্লেয়াররা আর একটু ভালো পারফরমেন্স করবেন গত বিশ্বকাপ থেকে। কিন্তু আমি আশা করলেও আমি ওরকম আশা করতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার মাঠগুলো অন্যান্য দেশের মাঠগুলো একটু বড়ই হয়, আর সেদিক থেকে আমাদের দলের প্লেয়ারদেরকে সেই রকম লং হিট করতে আমি আসলে দেখিনি, খুব বেশি কখনো করেনি। তো আমি বলবো এই দিক থেকে আমাদের দল আসলে খুব বেশি ভালো প্রস্তুতি নিতে পারেনি, এবং আগামী কয়েক মাসের বিশ্বকাপের আগের কয়েক মাসের আমি যদি স্কেডিউলটি দেখি, তো সেখানে আসলে আমি ওরকম কোন প্রস্তুতি নিতে পারবে বলে এমন কোন সুযোগ দেখছি না। তো আমি মনে করি এই জিনিসগুলো আমাদের বিসিবির আর একটু নজর দেওয়া উচিত, ওই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের আর একটু টিম নিয়ে কাজ করা উচিত, টিমের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, টিম পারফরমেন্স নিয়ে আমাদের কাজ করা উচিত। আর আরেকটি জিনিস, আমি যদি সামনে আফগানিস্তান সিরিজ নিয়ে বলি, তো অনেকদিন পরে হচ্ছে গিয়ে আমরা ওয়ান ডে ম্যাচ খেলবো, তো আমি এই সিরিজটির দিকে তাকিয়ে আছি যে আমাদের নতুন যে চারজন প্লেয়ার মাহমুদুল হাসান জয় কেমন খেলেন সেটি দেখার জন্য আমি খুবই মুখিয়ে আছি। এছাড়াও হচ্ছে প্রথমবারের মতো ওয়ান ডে দলে এবাদত হোসেন সুযোগ পেয়েছেন, এবাদতকে আমরা এতদিন পর্যন্ত টেস্টের নিয়মিত মুখ হিসাবে দেখে এসেছি, অন্য কোন ফরম্যাটে আমরা আসলে তাকে এতদিন দেখিনি। তো আমি আশা করবো যে এবার ওয়ান ডে ফরম্যাটেও এবাদত ভালোই পারফরমেন্স করবেন। তো ওভারঅল টিম হিসাবে আমি এবার আফগানিস্তানে যে সিরিজটি শুরু হতে যাচ্ছে সামনে, সিরিজটির দিকেই আসলে অবির আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
ক্রিকেট নিয়ে তোর যে মাতামাতি বা ক্রিকেটের প্রতি যে ভালোবাসার বিষয়টা, সেটি আসলে কখন থেকে বা কিভাবে তৈরি হয়েছে? এবং তোর সাথে একসাথে আমার মাঠেও অনেক খেলার অভিজ্ঞতা আছে, তো আমি ব্যক্তিগতভাবেও জানি যে ক্রিকেটের জন্য তোর আবেগটা কত বেশি, তো ক্রিকেটের সাথে সক্ষতাটা কিভাবে করে উঠলো?
তো ক্রিকেট নিয়ে আমার আবেগ অনেক ছোটবেলা থেকেই, তো ছোটবেলা থেকে আমি সবচেয়ে বেশি যে খেলাটি খেলেছি সেটা হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেট খেলা নিয়ে আসলে আমার জীবনে অনেকই মজার মজার এক্সপিরিয়েন্স আছে। ছোটবেলায় বাসায় ক্রিকেট খেলতাম, বারান্দায় ক্রিকেট খেলতাম, মানে কত ছোট ছোট জায়গার মধ্যে যে আসলে ক্রিকেট খেলেছি, কত রকমের নানা নিয়ম কানুন খেলেছি, সেগুলো মনে পড়লে এখন অনেক মজাই লাগে। অনেক লুকিয়ে লুকিয়ে বিকালে খেলতে গিয়েছি, বাসার গ্লাস ভেঙে ফেলেছি ক্রিকেট খেলতে গিয়ে, এমন অনেক কিছুই আসলে এখন মনে পড়ে। এছাড়াও আমি আমার জীবনের এখন পর্যন্ত যতদিন কাটেছে এর মধ্যে হচ্ছে কলেজ জীবনে হচ্ছে আমি সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি, প্রায় পুরো কলেজ জীবনে
কাটেছি। দুই বছরের লাইফে কিন্তু তোর সাথে অনেক ক্রিকেট খেলা হয়েছে আমার।
হ্যাঁ, আমরা কলেজ ক্লাস ফাঁকি দিয়ে তিন দলের টুর্নামেন্ট খেলতাম, অনেক ক্রিকেট খেলেছি। তো এখন হয়তো আর আগের মতো ক্রিকেট খেলা হয় না, বাট ক্রিকেটের প্রতি সেই টানটা এখনো আছে, সেই সুযোগ হয়তো হয়ে উঠে না, বাট চেষ্টা করি সপ্তাহে একদিন ক্রিকেট খেলার এবং ক্রিকেট নিয়ে ক্রিকেট দেখার, ক্রিকেটের পুরনো পুরনো ম্যাচ গুলো দেখার। তো মোটামুটি ক্রিকেটময় জীবন বলা যায়।
নিয়ে আমাদের মাতামাতিটা কিন্তু রক্তে মিশে আছে বলা যায়, এবং সেটা কিন্তু যত ব্যস্ততাই থাক, বাংলাদেশের খেলা হলে আমরা কিন্তু ঠিকই টিভি পর্দার সামনে চলে আসি।
আমার এখনো মনে আছে যে 2016 সালে যেদিন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট জিতে, তারপর দিনই হচ্ছে কি আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ছিল। তো আমার আসলে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে খুব বেশি ভালো ছিল না, ওই দিন হয়তো আমার খুব পড়ায় মগ্ন থাকার কথা ছিল, কিন্তু তার আগের দিন ভর্তি পরীক্ষার আগের দিনই বাংলাদেশ অস্ট্রেলিয়া, সরি আমি ভুল বলেছি, অস্ট্রেলিয়ার সাথে না, ইংল্যান্ডের সাথে সেদিন ছিল। তো যেদিন আমরা এক সেশনে ইংল্যান্ডের 10 উইকেট নিয়ে নিয়েছিলাম, তো সেদিনের কথা আমার এখনো মনে পড়ে, যে সেদিন আমার কাছে মনে হয়নি যে আগামীকাল আমার পরীক্ষা আছে, আমি পুরো খেলাটি সেদিন দেখেছি। তিন দিনের মধ্যে আমরা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলাম, খেলা দেখেছি, খেলা দেখার পর সেলিব্রেশন দেখেছি, তো এই জিনিসগুলো এখন মনে পড়ে।
মোহিত, অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য এবং একটা বড় সময় দেওয়ার জন্য।
হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এখন ক্রিকেট নিয়ে কথাবার্তা হলো। আশা করি তোদের এই পডকাস্ট আরো দিন দিন আরো ভালো হবে, আর নতুন নতুন ইনসাইটস আমরা ক্রিকেট সম্পর্কে নতুন নতুন তথ্য আমরা তোদের মাধ্যমে জানতে পারবো।
শ্রোতাদের ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের পডকাস্টটি শুনেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এ স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।